সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। রমজান মাসে দ্রব্য মূল্য বাড়িয়ে দেওয়া হয়, মজুত করা হয়, সেগুলো লক্ষ্য রেখেই মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ও রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় তিনি এসব কথা বলেন।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে, দ্রব্য সমস্ত রমজানে যেহেতু পণ্য অনেক সময় এখানে একটু অদ্ভুত ব্যাপার যে দাম বৃদ্ধি করে দেওয়া হয়, মজুত করা হয়, সেগুলি লক্ষ্য রেখেই আমরা দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে তার ব্যবস্থা গ্রহণ করা। রাজনৈতিক কারণে তো কেউ গ্রেপ্তার নাই, যারা গ্রেপ্তার আছে হয় হুকুমদাতা নয় সরাসরি অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তারাই, অথবা অর্থ প্রদানকারী। এই এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কখনো ক্ষমা করা যায় না, তাদের শাস্তি পেতেই হবে। লন্ডন থেকে হুকুম আসে আর এরা এখানে আগুন দেয়, মানুষ পড়ায়, আবার তার ছবি পাঠাতে হয়, কি চমৎকার কথা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন ধরনের নির্বাচন হয়েছে, কোথাও কোথাও ইলেকশন যেভাবেই হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং শীত বানিয়ে দেওয়া হয়েছে। সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের এমন বক্তব্যে সংসদে তুমুল হট্টগোল হয়েছে। সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্যরা ব্যাপকভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকলে জি এম কাদের হেসে বলেন এটা নাও হতে পারে। এ সময় সরকারি দলের সদস্যরা মাইক ছাড়াই নানান মন্তব্য করতে থাকেন, বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরাও পাল্টা মন্তব্য করতে থাকেন।
মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছেন, ছিল আমরা দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতিসংঘ নির্বাচনে জয় হয়েছে, দেশের জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের। আমার জানা মতে দেশের বেশিরভাগ মানুষ এই কথার সাথে একমত নয়, এই নির্বাচনে জয়ী হয়েছে শুধুমাত্র সরকার ও সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনে পরে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া জনগণের সাথে সম্পৃক্ততা আছে এমন অন্য সকল রাজনৈতিক দল নিজস্ব আদর্শ নীতি আদর্শ নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
ঢাকায় শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের 54তম সীমান্ত সম্মেলন। মঙ্গলবার রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন কক্ষে শুরু হয়। বিজিবি জানিয়েছে এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, গোলা বারুদ ও অন্য চোরা চালানগুলো রোধ সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন ও আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ একগুচ্ছ ইস্যু নিয়ে আলোচনা হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 16 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী নীতিন আগ্রাওয়ালের নেতৃত্বে 9 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারাও রয়েছেন। আগামী 9 মার্চ সকাল 9টায় সম্মেলনের যৌথ আলোচনার দলিল সি করার মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে। একই দিন ভারতীয় প্রতিনিধি দল ঢাকা ছাড়বে। এসালং রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে লাগা আগুনের প্রভাব পড়তে শুরু করেছে খাতুনগঞ্জের চিনির বাজারে। আগুন লাগার কারণে বাজারে চিনির সরবরাহ দামে কোনো সমস্যা হবে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ বাজার খাতুনগঞ্জে চিনির দাম এরই মধ্যে বাড়তে শুরু করেছে। দিনের ব্যবধানে প্রতি মণ চিনি দাম বেড়েছে 60 থেকে 70 টাকা। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এসালং গ্রুপের মিলে আগুন একটি দুর্ঘটনা, এ সুযোগ পুঁজি করে ঢাকার মিল মালিকরা চিনির দাম বাড়াচ্ছেন। বড় মিল মালিকরা সরবরাহ কমিয়ে সংকট তৈরি করলে পাইকারি কিংবা খুচরা উভয় বাজারে প্রভাব পড়বে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চার শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। বুধবার সকাল 9টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়, শেষ হবে 10টায়। চার শিফটের ভর্তি পরীক্ষা শেষ হবে বিকেল 4:30। এই ইউনিটে মোট আসন 1872টি। এবার এই ইউনিটে আবেদন জমা পড়েছে 74,785 জন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন 40 জন শিক্ষার্থী। মঙ্গলবার সে ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।
শহর ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জেলাতে বা ওদের বিভাগীয় শহরে বিভিন্ন পরীক্ষার সিস্টেমটা চালু করছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষার সিস্টেমটা চালু করে নাই। তো অনেক বিভিন্ন গতকালকে আমি ট্রেন দিয়ে আসছি, অনেক স্টুডেন্ট ছিল হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা আসছে, তারপর হচ্ছে রাজশাহীতে আসছে। যে এই ছাত্রদের দিকে বিবেচনা করে এবং সময়কে যাতে ওরা কাজে লাগাতে পারে এই বিষয়টা বিবেচনা করে প্রত্যেকটা বিভাগীয় শহরে যাতে পরীক্ষার সিস্টেমটা চালু করে, এবং সেটা যাতে এই বছর যেহেতু আমরা পাই নাই, সামনের বছর থেকে যাতে এরা শুরু করে।
ব্রান কফি ক্যান্টিন,
জোস আরেকবার করতে।
ব্রান কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাই কে বলো বাই। ব্রান কফি ক্যান্টিন, হাই কে বলো বাই।
2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী যেভাবেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো, একই সঙ্গে আগামী বছরের এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক তপন কুমার বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম, আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2-দিনব্যাপী বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার সকাল 10টা থেকে দুপুরে 1 ঘন্টার বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট হবে। নির্বাচন নিয়ে নানা অভিযোগ থাকলেও অংশ নিচ্ছে বিএনপি জামায়াত সমর্থিত প্যানেল নীল দল। অন্যদিকে নির্বাচন নিয়ে সরব আওয়ামীপন্থী সাদা প্যানেলের আইনজীবীরা, ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদী দুই প্যানেল। তাই নির্বাচনকে কেন্দ্র করে সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতের দিকে। কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 14টি পদের নেতৃত্ব নির্বাচনে 7,833 আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং 2024 সালের বাজেট ঘোষণা করেছেন। প্রতিরক্ষা বাজেট 7.2% বাড়ানো হবে বলে জানান তিনি, আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 5%। ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনের শুরুর দিন এসব ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী। এছাড়া 2024 সালের জন্য সরকারের গ্রহণ করা কিছু গুরুত্বপূর্ণ নীতিমালাও তুলে ধরেন তিনি। গত বছরও প্রতিরক্ষা খাতে বাজেট একই পরিমাণে বাড়ানো হয়েছিল। গতবারের মতো এবারও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে প্রতিরক্ষা খাতে বাজেট বেশি ধরা হয়েছে। সাম্প্রতিক সময়ে তাইওয়ানকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। চীন তাইওয়ানকে নিজের অঞ্চল মনে করে এবং ভবিষ্যতে কোনো এক সময় একত্রিত হবে বলে আশা করে। ভারতের সঙ্গে বিবাদের মধ্যে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে মালদ্বীপ। জানা গেছে চুক্তি অধীনে মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতে এই চুক্তি সই হয়েছে বলে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে চীনপন্থী মোহাম্মদ মুইজু সাফ জানিয়েছেন, মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে হবে ভারতকে। সেই মতোই কয়েকদিন আগে মালদ্বীপ থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যেই নতুন চুক্তি সই করল মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাকছে এবারে খেলা সংবাদ। প্রায় দেড় বছর ধরে টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারেনি বাংলাদেশ। ইতিহাস জানাচ্ছে 2022 সালের জুলাই আগস্টে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ 1-2 ব্যবধানে টি টোয়েন্টিতে শেষবারের মতো সিরিজ হেরেছিল বাংলাদেশ। মাঝের সময়টায় টানা 4টি টি টোয়েন্টি সিরিজের শতভাগ সাফল্য ছিল টাইগারদের। এই সময় আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তানের কেউ হারাতে পারেনি টাইগারদের। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই হেরে গেছে বাংলাদেশ। যদিও মাহমুদুল্লাহ অভিষিক্ত ব্যাটার জাকির আলীর অনেকের ব্যাটে অবিশ্বাস্য লড়াই করেছিল নাজমুল হোসেন শান্তর দল, তরুণ মিড অর্ডার জাকির আলী আর অভিজ্ঞ মাহমুদুল্লাহর রিয়াদের বুক জিতানো ব্যাটিংয়ের পরও এই ম্যাচে 3 রানের হারই সঙ্গী থেকেছে বাংলাদেশ। একই হারেই সিরিজ পরাজয়ের সংখ্যা জেগেছে। সিরিজ জেতার চেয়ে আপাতত সিরিজ বাঁচানোই বড় হয়ে দেখা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।